আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট,
নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট,
মোদী সরকারের সঙ্গে বিচার বিভাগের সংঘাত ক্রমশ বেড়েই চলেছে,
দুই কোরিয়ার সম্মেলন সম্পর্কে বিশ্লেষণমূলক সাক্ষাৎকার, এছাড়াও রয়েছে আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
দুই কোরিয়ার মধ্যে শুক্রবার সকালে শীর্ষ বৈঠক শুরু হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ৬০ বছরেরও ওপরে চিহ্নিত সামরিক সেনামুক্ত এলাকা পার হয়ে ঐতিহাসিক এক পদক্ষেপ রচনা করেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন বললেন,
ওনর কিম জং উন বিয়োনজাংগা নানন ওয়ানজানান দেখারুল থোঙে।
তিনি বললেন, আজ চেয়ারম্যান কিম জং উন এবং আমি নিশ্চিতভাবে এই উপলব্ধিতে উপনীত হয়েছি যে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণভাবে পরমাণুমুক্ত করাই হচ্ছে আমাদের অভিন্ন লক্ষ্য। ওদিকে উত্তর কোরিয়ার নেতা মুন বললেন, তিনি বললেন, অতীতে যদিও আমরা অনেক সমঝোতা চুক্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছি, এবার আমরা যখন হাতে হাত রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, তখন আমরা আশা করছি জনগণের প্রত্যাশা আমরা পূরণ করতে পারব। উত্তর কোরিয়ার নেতা আন্তঃকোরীয় চুক্তির অংশ হিসেবে যৌথ ঘোষণাটি অনুমোদন করেছেন, তবে তিনি তার দেশের পরমাণু কর্মসূচি যে হুমকি স্বরূপ তা প্রত্যাহার করার বিষয়ে বিস্তারিতভাবে অথবা সুনির্দিষ্ট করে কিছু বলেননি। পিস হাউসে অনুষ্ঠিত বৈঠক শুরু হবার আগে মুন এবং কিম পানমুনজুম এলাকার প্লাজায় হেঁটে গেছেন এবং গার্ড অফ অনার পরিদর্শন করেছেন। আলোচনার পর দুই নেতা সীমান্ত এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন এবং সেখানে উভয় দেশের মাটি ও পানি ব্যবহার করা হয়। বর্তমানে অস্ট্রেলিয়ার সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত গ্লোবাল সামিট অফ উইমেনে নারীর ক্ষমতায়নের বিষয়ে অবদানের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। এ বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
স্থানীয় সময় শুক্রবার রাতে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওই পুরস্কার গ্রহণ করেছেন। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের 1,500-এর বেশি নারী নেত্রী এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী নারীর অধিকার আদায়, নারীর ক্ষমতাকে কাজে লাগানো এবং এক্ষেত্রে তাদের সহযোগিতা করার জন্যে নতুন একটি বৈশ্বিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সাক্ষাৎ করলে বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখা এবং আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের মানবিক সাহায্য সহায়তা প্রদানের জন্য অস্ট্রেলীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর নিয়োগ নিশ্চিত হবার কয়েক ঘণ্টার মধ্যেই আজই শুক্রবার ব্রাসেলসের উদ্দেশ্যে তিনি রওনা হন। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও নেটো মিত্রজোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি নেটো সেক্রেটারি জেনারেল স্টোলটেনবার্গকে বলেন, আমি সরাসরি বিমানে উঠেছি এবং সেখান থেকে সোজা এখানে উপস্থিত হয়েছি, আর নিশ্চয়ই এটার কোনো ভালো কারণ রয়েছে। আজ এখানে কর্মকাণ্ড যে গৃহীত হয়েছে তা অত্যন্ত মূল্যবান এবং আমাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়টি নিয়ে আমির খসরুর আরেকটি রিপোর্ট।
বাংলাদেশে গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থাবলী গ্রহণ করবে বলেও ইউরোপীয় ইউনিয়ন প্রত্যাশা ব্যক্ত করেছে। ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সুশাসন এবং মানবাধিকার সংক্রান্ত সাবগ্রুপের বৈঠকে এসব বিষয় উঠে এসেছে বলে ঢাকা ও ব্রাসেলস থেকে একযোগে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়। বৈঠকে বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতি নিশ্চিত সহ এ জাতীয় ব্যাপারে সর্বনিম্ন সহনশীলতা বা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, সম্মানজনক, টেকসই ও কার্যকরী প্রত্যাবাসনের জন্য রাজনৈতিক ও অন্যান্য সহায়তা বাংলাদেশের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের কাছে কামনা করা হলে ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আজ শুক্রবার হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একদিনের এক বৈঠকে মিলিত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের তিন দিন যুক্তরাষ্ট্র সফরের পরপরই জার্মান চ্যান্সেলর আমেরিকা সফর করছেন। ইরানের মধ্যকার পরমাণু চুক্তি থেকে ট্রাম্প যাতে বেরিয়ে না আসেন তারই যৌথ প্রচেষ্টা হিসেবে ওই দুই নেতার ওয়াশিংটন সফরকে দেখা হচ্ছে। ট্রাম্প ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপরে যে শুল্ক বসাতে যাচ্ছেন তা থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোকে স্থায়ীভাবে বাদ দেওয়ার বিষয়টিও তাদের এই বৈঠকে অন্তর্ভুক্ত রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। বর্তমানে চীন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারত চীন সম্পর্ক দৃঢ় করার ওপর জোর দিলেন। দুজনই আজ চীনের ওয়াং শহরে দুদিন ব্যাপী এই অঘোষিত শীর্ষ বৈঠকে মিলিত হন। এ সম্পর্কে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
দ্বিপাক্ষিক, আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা ইস্যুতে মুখোমুখি দফায় দফায় কথা বলেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্য চীনের এই শহরে আজ সকাল সকাল পৌঁছে যান। প্রেসিডেন্ট শি তাকে মহাসমরে অভ্যর্থনার আয়োজন করেন। তারপরে তিনি ঘরোয়া আলোচনার জন্য পৌঁছে যান উহানে, যে জায়গাটি বিপ্লবী চীনা নেতা মাও জেদংয়ের খুব পছন্দের অবসর যাপনের স্থান ছিল এক সময়। বিশেষজ্ঞ মহল গত বছর 73 দিনের ডোকলাম সংকটে নষ্ট হওয়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোড়া লাগাতে ভারত ও চীনের প্রয়াস বলেই দেখছে নরেন্দ্র মোদী ও শিয়ের এই বৈঠককে। নরেন্দ্র মোদী ও শি হুবেই মিউজিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন। তার আগে তারা মিডিয়ার সামনে হাসি মুখে দাঁড়িয়ে হাত মেলান এবং ছবিও তোলেন। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের আইনজীবী মহলের অনেকেই মনে করছেন বিচার বিভাগকে মোদী সরকার নিয়ন্ত্রণ করতে চাইছেন। এ সময় ইন্দিরা গান্ধী যেভাবে কমিটেড জুডিশিয়ারির তত্ত্ব প্রচার করেছিলেন, এখন এই সরকারও সেই পথেই অনুসরণ করার চেষ্টা করছেন। এ বিষয়টি নিয়েই বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
বর্তমান ব্যবস্থায় বিচারপতিদের একটি কলেজিয়াম নতুন বিচারপতিদের তালিকা তৈরি করে সরকারের হাতে দেয়। সরকার সাধারণত সেই তালিকা মেনে নেয়। এবার সুপ্রিম কোর্টের নতুন যে দুজন বিচারপতির নাম কলেজিয়াম সুপারিশ করেছে তার মধ্যে উত্তরাখণ্ডের প্রধান বিচারপতি কে এম জোসেফের নাম মোদী সরকার প্রত্যাখ্যান করেছে। আইনজীবী মহলের ধারণা হলো বছর দুয়েক আগে ওই রাজ্যে রাষ্ট্রপতির শাসন বাতিল করে দিয়েছিলেন জোসেফ। এছাড়া জোসেফ ধর্মে খ্রিস্টান, তাই কি সুপ্রিম কোর্টে যেতে দিল না মোদী সরকার? কিন্তু দুতরফে সম্পর্ক ক্রমশই তিক্ত থেকে তিক্ততর হয়ে উঠছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইন্দোনেশিয়ার নিন্দিত এক সাবেক সংসদ স্পিকার সত্যে নভান্তকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই পদক্ষেপকে ইন্দোনেশিয়ায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য এক দিক সূচিত হল বলে উল্লেখ করা হয়। এ সপ্তাহে জাকার্তার এক আদালত অর্থ আত্মসাৎ করার অভিযোগে নভান্তকে 15 বছরের কারাদণ্ড দেয়। কর্মকর্তারা নবান্তকে রক্ষা করার বহু চেষ্টা করেছেন এবং তিনি নিজেও দুবার হাসপাতালে ভর্তি হন এবং রহস্যজনক গাড়ি দুর্ঘটনায় নিজেকে জড়ানোর চেষ্টা করেন। নবান্ত হচ্ছেন ইন্দোনেশিয়ার অত্যন্ত শীর্ষস্থানীয় একজন রাজনীতিবিদ যাকে দুর্নীতির দায়ে বিচার করা এবং সাজা দেওয়া হল। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। যেমনটি আপনারা বিশ্ব সংবাদেই শুনেছেন যে আজ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন এক ঐতিহাসিক শীর্ষ বৈঠক করেছেন। 65 বছরের বৈরিতার পর দুই কোরিয়ার মধ্যকার এই বৈঠক 21 শতকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই বৈঠকের তাৎপর্য এবং এর প্রভাব ও প্রতিক্রিয়া নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক এই প্রতিবেদনটি এখন পরিবেশন করছেন আনিস আহমেদ।
আজ শুক্রবার স্থানীয় সময় সকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দুদেশের সেনাবাহিনী দ্বারা পৃথক করা সীমান্তরেখা পেরিয়ে আজ আক্ষরিক এবং প্রতীকী উভয় অর্থেই বলা যায় এক ঐতিহাসিক পদক্ষেপ নিলেন। সেখানে দক্ষিণ কোরিয়ার সীমান্ত গ্রাম পানমুনজমে তাকে স্বাগত জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন। 1953 সালে ঠিক সেখানেই দুই কোরিয়ার মধ্যে সংঘাত সংবরণের ব্যাপারে একটা সন্ধি হয়েছিল। আজ 65 বছর পর সেখানেই দুই কোরিয়ার শীর্ষ নেতা হাসি মুখে করমর্দন করলেন, পরস্পরকে করলেন আলিঙ্গন। কয়েক মুহূর্তের জন্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও পা রাখলেন উত্তরের মাটিতে। আবার দক্ষিণে ফিরে এসে পানমুনজমে তাঁরা একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নিলেন যেখানে উভয় কোরিয়ার মাটি ও পানি ব্যবহার করা হল। প্রতীকী এই সব আনুষ্ঠানিকতার বাইরে উভয় নেতাই আশা প্রকাশ করেন শান্তি ও সৌহার্দ্যের। এই শীর্ষ বৈঠককে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শান্তি ও সমৃদ্ধির এক নতুন ইতিহাস বলে বর্ণনা করেন। তিনি বলছেন, অতীতে যদিও আমরা অনেক সমঝোতা চুক্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছি, এবার আমরা যখন হাতে হাত রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি তখন আমরা আশা করছি যে আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারব। আর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন বললেন,
ওনার কিমজংন বিয়োনজাংগা নানন ওয়ানজনান দেখারুল থোঙে।
তিনি বলছেন যে চেয়ারম্যান কিম জং উন এবং তার অভিন্ন লক্ষ্য হচ্ছে পরমাণুমুক্ত কোরীয় উপদ্বীপ গড়ে তোলা। এই ঐতিহাসিক উদ্দীপনা এবং আশাবাদের পরিপ্রেক্ষিতে আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি টেলিফোনে অ্যাটলান্টা থেকে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি ডক্টর সাঈদ ইফতিকার আহমেদকে। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
উত্তর এবং দক্ষিণ কোরিয়ার এই বরফ গলাকে আপনি কতখানি আশাবাদী দৃষ্টিকোণ থেকে দেখছেন?
এই মুহূর্তে যে খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নেই বলেই আমার কাছে মনে হয়, যদিও বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া বিষয়টিকে অত্যন্ত আশাবাদী দৃষ্টিকোণ থেকেই তুলে ধরতে চাচ্ছে। আমরা যদি আগের সামিটগুলি দেখি, 2000 সাল এবং 2007 সালেও উত্তর এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মধ্যে এ ধরনের আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেটা হয়েছিল উত্তর কোরিয়াতে এবং সেই সামিটগুলোর পর মনে হয়েছিল বোধহয় বরফ গলতে শুরু করেছে, সবাই আশাবাদী হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই আমরা আবার দেখলাম দুই কোরিয়ার মধ্যে সেই উত্তেজনা ফিরে এসছে। তবে এবারের যে সামিট সেটি ছিল সম্পূর্ণরূপে ভিন্ন, কারণ এই প্রথমবারের মতো কোনো উত্তর কোরিয়ার নেতা সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়াতে আসলেন এবং যে বিষয়টা নতুন এ সামিটে যেটা আগে আমরা দেখিনি, যে আমরা জানি যে দু কোরিয়ার মধ্যে 1953 সালে যুদ্ধ শেষ হয়ে গেল, টেকনিক্যালি কিন্তু দু কোরিয়া যুদ্ধরত অবস্থায় আছে, কারণ দু কোরিয়ার মধ্যে কিন্তু এখনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি। সুতরাং দু কোরিয়ার নেতৃবৃন্দই শান্তি চুক্তি স্বাক্ষরের ব্যাপারে একমত হয়েছেন এবং কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রের যে ঝনঝনানি সেখান থেকে মুক্ত করবার বিষয়ে এক ধরনের ঐক্যমত্যে পৌঁছেছেন। এটি একটি আশার দিক এবং আগামী মাসে হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রেসিডেন্ট কিম জং উনের একটি বৈঠকের বিষয় রয়েছে, কিন্তু সমস্ত কিছুই নির্ভর করছে আগামী এক থেকে দুই মাসের মধ্যেই। কারণ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া তাদের অতীতকে ভুলে যেয়ে সত্যি সামনে এগোতে চাচ্ছে নাকি আবার সেই পুরনো পথে ফিরে যাবে, আগামী এক থেকে দুই মাসের মধ্যে বোঝা যাবে। তবে এখনই খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নেই বলেই আমার কাছে মনে হয়।
উত্তর কোরিয়ার নেতা তার বক্তব্যে এরকম একটা আভাস দিয়েছেন দুই কোরিয়ার পুনঃ একত্রীকরণ সম্পর্কে, বলেছেন আমরা দুই কোরিয়াই এক জাতি এক দেশ, এরকম একটা বলার কথা বলার চেষ্টা করেছেন। তা আপনি কি মনে করেন যে এই পুনঃ একত্রীকরণ সম্ভব হবে?
এই মুহূর্তে সম্ভব হবে না। আমরা জানি যে উত্তর কোরিয়া যে পররাষ্ট্রনীতি, সে পররাষ্ট্রনীতির অন্যতম একটি লক্ষ্য হচ্ছে দুই কোরিয়াকে এক করা বা একত্রিত করা, এবং সেটি যদি সম্ভব হয় এমনকি সামরিক উপায়ও, এটি উত্তর কোরিয়ার যে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। কিন্তু আমরা জানি যে দুই কোরিয়ার যে এমনকি দক্ষিণ কোরিয়ার যারা জনগোষ্ঠী, জনগোষ্ঠীর একটি বড় অংশ অতীতের বিভেদ ভুলে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার একত্রীকরণের পক্ষপাতী। কিন্তু বাস্তবতা হচ্ছে যে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার যে রাজনীতি এবং যে অর্থনৈতিক ব্যবস্থা, এটি সম্পূর্ণরূপে ভিন্ন। উত্তরে এক ধরনের সমাজতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক শাসন আমরা দেখে আসছি সে 1953 সাল থেকে, এবং দক্ষিণে গণতান্ত্রিক এবং পুঁজিবাদী শাসন, পুঁজিবাদী অর্থনীতি দক্ষিণে রয়েছে। সুতরাং ধরনের দুটো ব্যবস্থা রেখে দুটো কোরিয়ার মধ্যে কিন্তু একত্রীকরণ সম্ভব নয়। তখনই একত্রীকরণ সম্ভব হয়েছে উত্তর কোরিয়া অথবা দক্ষিণ কোরিয়া তাদের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে ব্যবস্থা রয়েছে সেটি পরিত্যাগ করে অপরের রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা যদি গ্রহণ করে, তাহলেই দুই কোরিয়ার মধ্যে একীভূত হওয়া সম্ভব, আদারওয়াইজ এটা সম্ভব নয়।
চীন জাপান এরাও স্বাগত জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই অঞ্চলে চীন অন্যতম একটি শক্তিধর রাষ্ট্র, তো এই দ্বিপাক্ষিক সম্পর্ক কি চীনের আধিপত্যকে খর্ব করবে বলে আপনি মনে করেন? কারণ অনেক বিশ্লেষকই বলছেন যে চীন হয়তো খানিকটা শঙ্কায় আছে, খানিকটা অসন্তুষ্ট বটে, যদিও বলছে যে এই দুই কোরিয়ার মিলনকে সে স্বাগত জানাচ্ছে। আপনি কি মনে করেন আঞ্চলিক রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে?
আপনি ঠিকই বলেছেন, অফিসিয়ালি চীন দুই কোরিয়ার যে সামিট তাকে স্বাগত জানিয়েছে, কিন্তু যারা ওই অঞ্চলে রাজনীতি অনুসরণ করছেন তারা জানেন যে উত্তর কোরিয়ার সাথে যে গণচীনের সম্পর্ক আপাত দৃষ্টিতে বন্ধুত্বপূর্ণ হলো, গণচীনের একটা প্রভাব রয়েছে উত্তর কোরিয়ার উপরে, এবং উত্তর কোরিয়াও মনে করে যে গণচীন উত্তর কোরিয়ার উপরে এক ধরনের যেটাকে বলে বিগ ব্রাদার সুলভ আচরণ, একটা বড় ভাই সুলভ আচরণই করে থাকছে, এবং সেই বিষয়টা সেখানে রয়েছে। এবং উত্তর এবং দক্ষিণ কোরিয়া যদি আরো কাছাকাছি আসে তাহলে যে জিনিসটা হবে, চীনের যে লেভারেজ উত্তর কোরিয়ার উপর সেটি আরো কমে আসবে, এবং ওই অঞ্চলের রাজনীতিতে চীনের প্রভাবকে অনেকটাই খর্ব করবে। সুতরাং উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে শান্তির বাতাস বাইলে নিঃসন্দেহে যে চীনের যে প্রভাব কোরিয়া উপদ্বীপকে ঘিরে সেটি হ্রাস পাবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বৈঠককে স্বাগত জানিয়েছেন, কিন্তু নতুন এই ভূরাজনৈতিক পরিবর্তনের প্রভাবে ওই অঞ্চলে আমেরিকান উপস্থিতিকে কিভাবে মূল্যায়ন করা হবে?
এই মুহূর্তে তো ভূরাজনীতি কোনো মৌলিক কোনো পরিবর্তন ঘটেনি, পরিবর্তনের বিষয়ক আলাপ আলোচনা চলছে। আগামী দিনগুলিতে বোঝা যাবে যে আসলেই কোনো মৌলিক পরিবর্তন ঘটছে কিনা। যদি কোনো মৌলিক পরিবর্তন না ঘটে তাহলে আজকে যে মার্কিন যে উপস্থিতি সেটি থাকবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক যে নানাবিধ সমীকরণ এই অঞ্চলটিকে ঘিরে সেটির কোনো মৌলিক পরিবর্তন হবে না। কিন্তু যদি ভূরাজনৈতিক আসলেই পরিবর্তন হয়, উত্তর কোরিয়া যদি তার যে পারমাণবিক অস্ত্র কর্মসূচি সেটি থেকে সরে আসে, এবং সেটি সরিয়ে আসার কিন্তু অন্যতম একটি শর্ত হচ্ছে যে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন যে সৈন্য তা প্রত্যাহার করে নেয়া, এবং এই ধরনের দিকে যদি আমরা দেখি তাহলে অবশ্যই এটি মার্কিন যে অনুসৃত নীতি যেটি 1953 সাল থেকে চলে আসছে কোরিয়া উপদ্বীপকে কেন্দ্র করে তার একটি মৌলিক পরিবর্তন ঘটবে। কিন্তু এখনই সে ধরনের কোনো বাস্তবতা তৈরি হয়নি, সেটি আমরা অদূর ভবিষ্যতে দেখতে পাব।
শ্রোতাদের এখানে জানিয়ে রাখি যে আর 12 মিনিট পরে আমরা ডক্টর সাঈদ ইফতিকার আহমেদের সঙ্গে লাইভ ফেসবুকে এ বিষয়ে আরও বিশ্লেষণ শুনবো, আরও বিস্তারিতভাবে শুনবো। এখন ডক্টর সাঈদ ইফতিকার আহমেদ আমাদের সঙ্গে রেডিওতে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।
একটি বিশেষ ঘোষণা, রবিবার 29 এপ্রিল থেকে ভয়েস অফ আমেরিকার লার্নিং ইংলিশ অনুষ্ঠানটি ইংরেজিতে প্রচারিত হবে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30 থেকে 6:00 পর্যন্ত। চলতি ঘটনাবলী ও ইংরেজি শেখার আধ ঘন্টার এই অনুষ্ঠান শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 1575 কিলোহার্টজে, আর শর্ট ওয়েভে 15715, 17790 এবং 12020 কিলোহার্টজে। মনে রাখবেন, রবিবার 29 এপ্রিল ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত হবে আধ ঘন্টার লার্নিং ইংলিশ অনুষ্ঠান। শোনার আমন্ত্রণ রইল।
এখন শুনবেন আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন। আজকের আলোচ্য বিষয় গণমাধ্যমের স্বাধীনতা। সঞ্চালনা করছেন রোকেয়া হায়দার এবং সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। সেলিম, আমরা তৈরি কি?
আমরা তৈরি। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আজকের আলোচনার কারণ হচ্ছে
স্বাধীনতা দিনে দিনে সংকুচিত হয়ে আসছে।
হ্যাঁ, এবং
অবাধ মুক্ত সরবরাহ সংবাদ সরবরাহ হচ্ছে, কিন্তু তার মাঝেই আবার স্বাধীনতা কিছুটা খর্ব হচ্ছে।
স্বাধীনতা খর্ব হচ্ছে, এই কথা আমরা যারা কাজ করছি এই গণমাধ্যম নিয়ে তারা একেবারে পরিষ্কার করে খোলাখুলি বলতে পারছি না, কিন্তু যারা আমাদেরকে দেখছেন, যারা আমাদের
কিছু নিয়মবিধি আছে, কিছু নিয়মবিধি কোথা কোথা শিথিল হচ্ছে, কেউ অমান্য করছেন, আবার কোথা কোথা কড়াকড়ি আরোপ করা হচ্ছে,
এবং তারই প্রেক্ষিতে যারা আমাদেরকে নিয়ে সার্ভে করছেন সেরকম দুটো আন্তর্জাতিক প্রতিষ্ঠান একটি রিপোর্ট দিয়েছে এবছর, ফ্রিডম হাউস এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার, যার প্রেক্ষিতেই যে নতুন কিছু ওলটপালট হয়েছে, গত বছর যেরকম রিপোর্ট ছিল তার থেকে এবার একটু এদিক ওদিক হয়েছে, কেন হয়েছে, এইসব নিয়েই আমরা আজকে
আলোচনা করব। এবং এখানে একটা কথা, যাই হোক, আমরা আমাদের যারা প্যানেলে আছেন তাদের সাথে আগে যোগাযোগ করে নিই।
আমাদের সঙ্গে বাংলাদেশ এবং ভারত থেকে দুজন প্রতিথযশা, একজন সাংবাদিক বাংলাদেশের গোলাম মুর্তজা এবং একজন শিক্ষিকা, সাংবাদিকতার শিক্ষিকা ডক্টর মৌসুমী ভট্টাচার্য,
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে
তিনি যোগ দিয়েছেন ইতিমধ্যেই। আমরা তাহলে আমরা
কারণ এবারের এই রিপোর্টে, কিন্তু রিপোর্টার্স উইদাউট বর্ডার এবং এগুলোতে দেখা যাচ্ছে যেটা, যে 180 দেশকে নিয়ে যে প্রেস ফ্রিডম সূচক একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তার মধ্যে কিন্তু এবারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একেবারেই নিচে নেমে গেছে।
হ্যাঁ, এটা একটা খুব উদ্বেগের বিষয়। ভারতের কী অবস্থা সেটিও আমরা জানতে পারবো, যুক্তরাষ্ট্রের অবস্থানও কিন্তু কিছুটা নেমেছে গত বছরের তুলনায় 2 পয়েন্ট। তো এইসব নিয়েই ডক্টর মৌসুমী ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোপনে।
ধন্যবাদ।
গোলাম মুর্তজা, আপনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি।
জি, আপনাদেরকেও ধন্যবাদ।
তাহলে আমরা আলোচনা শুরু করতে পারি। আপনারা দুজন সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন, অবশ্যই আমাদের শ্রোতা দর্শক আপনাদের কাছ থেকেই শুনবেন এর ব্যাখ্যা, যেটা এইভাবে স্বাধীনতা সংকুচিত হচ্ছে কি হচ্ছে না দেশে দেশে। তো সেলিম,
আমরা বাংলাদেশ প্রসঙ্গে সবার আগে যাই, কারণ যেহেতু বাংলাদেশের বিষয়
দক্ষিণ এশিয়ায়, হ্যাঁ,
দক্ষিণ এশিয়ায় এত বড় একটি মানে রিপোর্ট হয়েছে এবং এটা গণমাধ্যমের লোক তো বটেই, যারা গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট নয় তাদের জন্য উদ্বেগের বিষয়। গোলাম মুর্তজা, আপনার মন্তব্য কি?
না, উদ্বেগের বিষয় তো নিঃসন্দেহে, আর উদ্বেগের বিষয়ের একটা বড় কারণ যে যখন আমাদের এরকম প্রশ্নের মুখোমুখি হতে হয় যে কথা বলার স্বাধীনতা আছে কিনা, মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা, এখানে যে ঘটনাগুলো ঘটছে তার সবকিছু প্রকাশ করা যাচ্ছে কিনা, এই প্রশ্নগুলো বাংলাদেশে গত কয়েক বছর ধরে খুব নিয়মিতভাবে আলোচনা হচ্ছে। আগেও যে আলোচনা হতো না তা না, তবে এখনকার আলোচনাটা একটু বেড়ে গেছে।
হ্যাঁ, কারণ নেতিবাচক দিকটা বড় হয়ে উঠছে দিনে দিনে, অনেকেই মনে করছেন।
জি, সেটা বড় হয়ে, নেতিবাচক দিক বড় হয়ে উঠছে, মানে বাংলাদেশে যেটা ঘটেছে, একটি ঘটনা ঘটেছে, একদিকে আইন তৈরি করা হয়েছে, আমি 57 ধারার কথা বলছি, সেই আইনের এক ধরনের সরাসরি প্রভাব পড়েছে, এবং সেই আইনের প্রভাব পড়ার কারণে সেই আইনে কেউ কেউ নির্যাতন বা নিপীড়নের শিকার হয়েছেন, আর সেই আইন দ্বারা নিপীড়ন বা নির্যাতনের শিকার হতে পারেন এরকম একটি শঙ্কা বা আশঙ্কা সর্বত্র ছড়িয়ে গেছে। তো যে কারণে যতজন আইন দ্বারা নিপীড়িত বা নির্যাতিত হয়েছেন বা আইনের শিকার হয়েছেন, তার চেয়ে বহু সংখ্যক মানুষ নির্যাতিত বা এর দ্বারা এই আইনের শিকার তিনি হতে পারেন, এরকম একটি শঙ্কা সর্বত্র, সেটি গণমাধ্যম কর্মী থেকে শুরু করে একেবারে সাধারণ জনমানুষ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন বা মত প্রকাশ করেন, টেলিভিশন সাংবাদিকতা, টক শো, প্রিন্ট মাধ্যম অর্থাৎ প্রিন্ট প্রিন্ট পত্রিকা,
কারণ ব্যাপক পর্যায়ে। হ্যাঁ, 57 এই যে ধারা যেতে বলা হচ্ছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, এবং যে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন যদি কিছু প্রকাশ করেন সেটাও যদি কাউকে কারো ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, ইলেকট্রনিক ফর্মেও যদি সেটা হয়, ওয়েবসাইটে হয়, সব কিছুতেই, হ্যাঁ, কোনো একটা খবরাখবর ছাড়া মানে সব মানুষই এর আওতায় পড়ে যাচ্ছে, এবং সেই জন্যই আশঙ্কা।
জি, এখন হয় কি যে আপনি যে শব্দগুলোর কথা বললেন, ধরেন অনুভূতিতে আঘাত, এখন কার অনুভূতিতে কোন শব্দে আঘাত লাগবে, তার মাপকাঠিটা কি, আর মাপকাঠিটা কে মাপবেন? ধরেন একজন থানার পুলিশের একজন সাব ইন্সপেক্টরের মনে হলো যে আমি একটি শব্দ লিখলাম বা একটি লাইন লিখলাম বা টেলিভিশনে আমি একটি কথা বললাম, থানার একজন সাব ইন্সপেক্টরের মনে হলো যে এর দ্বারা অনুভূতিতে আঘাত লাগলো, বা একজন সাধারণ মানুষের মনে হলো যে আমার এতে আঘাত লাগলো, তিনি থানায় গিয়ে অভিযোগ করলেন, এমনই ভয়ঙ্কর আইন, ওই থানার সাব ইন্সপেক্টর এসে তার মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, এটা তো আঘাত লেগেছে, এটি একটি অপরাধ, সুতরাং আমাকে বা যে কোনো একজন মানুষকে তিনি গ্রেপ্তার করতে পারেন। এটি এটি হচ্ছে আইনের একটি দিকের কথা বললাম। তারপরে মানহানি, অনুভূতিতে আঘাত, মত কি বলে, ইলেকট্রনিক বিন্যাসে এমন কোন শব্দ লেখা যার প্রেক্ষিতে সমাজ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা থাকতে পারে। এখন আপনি, আমি মনে করছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটা তো দূরের কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানোর জন্য আমি লাইনটা লিখছি বা আমি একটা লেখা লিখছি বা আমি একটা কথা বলছি, কিন্তু প্রতিপক্ষ বা যেহেতু সরকার, বাংলাদেশের মতো দেশে সরকার এক ধরনের দমনপীড়নমূলক মানসিকতা নিয়ে কাজ করেন, সে কারণে তাদের তখন মনে হচ্ছে যে এটি শায়েস্তা করতে হবে যাতে তার বিরুদ্ধে যৌক্তিক সমালোচনাগুলো সামনে না আনা হয়, সেই কারণে ভয় দেখানোর জন্য এই মাধ্যমগুলোকে ব্যবহার করা হচ্ছে, এই আইনগুলোকে ব্যবহার করা হচ্ছে। 57 ধারার বিরুদ্ধে এত প্রবল আপত্তি বা আন্দোলন হয়েছে, দেশে হয়েছে, দেশের বাইরে থেকেও মানবাধিকার নিয়ে যারা কাজ করেন তারা কথা বলেছেন, এবং এক এক পর্যায়ে এসে 57 ধারা থাকবে না, 57 ধারা বাতিল করা হবে, এরকম কথা অনেকে বলেছেন, মন্ত্রীরা বলেছেন 57 ধারা থাকবে না। আবার 57 ধারার ব্যবহার চলছে, সর্বশেষ একজন প্রযুক্তিবিদ ফাহিম মাসরুরকে এই ধারাতে গ্রেপ্তার করা হলো,
ওই যে বিডি জবস, বিডি জবস এর যে ওনার, তার কথা বলছেন?
হ্যাঁ জব,
হ্যাঁ হ্যাঁ তো তাকে গ্রেপ্তার করা হলো, তাকে গ্রেপ্তার করে যুক্তিটা কি, যুক্তিটা যে না তাকে গ্রেপ্তার, তাকে ডেকে আনা হয়েছিল বা গ্রেপ্তার করা হয়েছিল, 3 ঘন্টা পরে তো তাকে ছেড়ে দেয়া হয়েছে। এই যে একটি ঘটনা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সমাজকে দেখানো হলো, সোসাইটিকে দেখানো হলো বা দেশের অন্য সবাইকে দেখানো হলো যে দেখো কোনো কিছু না করেও একজন তার বিরুদ্ধে অভিযোগ করে ছিল, তার প্রেক্ষিতে তাকে ধরে নিয়ে আসা হলো, সুতরাং তুমি যদি কোনো কিছু করো তাহলে তোমাকে, তাকে তো সারা হয়েছে, তোমাকে সারা নাও হতে পারে, এই যে একটা ভয় দেখানো,
হ্যাঁ হুমকি দেওয়া,
একটা সর্বোচ্চ চলছে,
পরোক্ষভাবে একটা হুমকি
চলছে। হ্যাঁ, 57 ধারা বাতিল করার কথা বলা হচ্ছে, আবার তথ্য প্রযুক্তি আইন যেটি নতুন করে করার যেটা প্রক্রিয়া চলছে সেখানে 57 ধারাতে যা কিছু অস্পষ্ট ছিল, যা স্পষ্ট করেছিল না, সেই বিষয়গুলোর সবগুলো বিষয়কে আরো সুবিন্যস্ত ভাবে, একেবারে পরিকল্পিত ভাবে, 1, 2, 3, 4 করে, একের পর এক, একের পর এক করে সবগুলো বিষয়কে আবার ডিজিটাল নিরাপত্তা আইনে সম্পৃক্ত করা হয়েছে। 57 ধারা বাতিল করছেন, কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে আবার একই ধারা, আপনি একই ধারা
অন্যভাবে
অন্তর্ভুক্ত
স্পষ্ট ভাবে রেখে দিচ্ছেন,
সেই মানে কিছু শব্দের 19-20 করে শব্দ বিন্যাস করে সেই একই ধারা তুলে আনা হচ্ছে।
আমরা একটু ডক্টর মৌসুমি ভট্টাচার্যের কাছে যাই, এই 57 ধারার মতো ভারতে এই ইন্ডেক্সে ভারতের কি অবস্থা, এবং গোলাম মর্তুজা যেভাবে 57 ধারার কথা বলছিলেন, এরকম কোন আইন ভারতে আছে কিনা যার কারণে মানে ভারতের সাংবাদিকদেরকেও এরকম,
ভারতের সাংবাদিকদের হয়রানি অবশ্যই হচ্ছেন, গুম খুন সেটাও হচ্ছে, তো আমরা ডক্টর মৌসুমী ভট্টাচার্যের কাছেই শুনি।
জি, হ্যাঁ, আপনারা যেটা বলছিলেন যে যে ঘটনা বা যে ইন্ডেক্স যেটা রিপোর্টার্স উইদাউট বর্ডার, তারপরে ফ্রিডম হাউস, মানে সদ্য যে রিপোর্ট বেরিয়েছে, আপনারা সবাই জানেন, দেখতেও পাচ্ছেন, গত বছর ভারতবর্ষের অবস্থান ছিল 136, এবছর আরো দুধাপ 138
এবং পাকিস্তানের কাছাকাছি। পাকিস্তানে তো আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভারতের তুলনায় অনেক অবনতি ঘটেছে সেখানে, তবে এখন দেখা যাচ্ছে যে পাশাপাশি আছে
শ্রীলঙ্কার পাশাপাশি, এবং অবস্থা মোটামুটি এখন সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের দৌলতে আমরা সবাই জানি, মোটামুটি জানতে পারি কোন দেশে কি কি হচ্ছে। ভারতবর্ষের অবস্থাও খুব একটা মানে অজানা নেই কারোর কাছেই। তবে একটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যেটা আমরা বলছিলাম, আইন শৃঙ্খলা আইন এবং কানুন অনেকই রয়েছে এবং এটা বহু বছর ধরেই রয়েছে, আবার কিভাবে সেই আইনগুলোকে চোখে আঙুল দিয়ে দেখানো যায় এবং সেগুলোকে কি করে অপব্যবহারও করা যায় সেগুলোও আমরা বহু বছর
তার নজর দেখা যায়।
হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাজ এ মিডিয়া রিসার্চার মানে আইনের ব্যবহার এবং অপব্যবহার, যেমন ধরুন কিছুদিন আগে আপনারা জানেন কিনা জানি না, গত বছর আগের কথা বলছি আমি, আপনারা যে 57 ধারার কথা বলছেন সেই রকমই একটা 66 আমাদের একটা ধারা যেটা নিয়ে ওই সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু যদি কারোর বিরুদ্ধে মানে প্রকাশ করা হয় তো তাহলে মানে সে তাকে দরকার হলে প্রশাসন তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে, আটক করতে পারে, এরকম ব্যাপার হয়ে আমরা দেখেছি। কিছু শিক্ষক শিক্ষিকাকেও এটা এটার জন্য অনেক মানে অনেক রকম হয়রানির সম্মুখীন হতে হয়েছে, সামান্য নির্দোষ কিছু কার্টুন বা নির্দোষ কিছু মানে মজা করেই হয়তো কেউ একজন আরেকজনকে সেটা ফরওয়ার্ড করেছেন মোবাইল থেকে, কিন্তু সেখান থেকেও হয়তো অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে, এটা আমাদের নিজের চোখে দেখা। আর একটা যেটা বলছেন যে সাংবাদিকদের স্বাধীনতা এবং তাদের বিরুদ্ধে যে মানে থ্রেট যেগুলো মানে সম্মুখীন হচ্ছেন, এটা যেমন হচ্ছে, কারণ এটা হচ্ছে এবছর 2018 মার্চ মাসের মধ্যে ভারতবর্ষে 3 সাংবাদিক খুন হয়েছেন, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হিসেব। আর বাকি তারপরে তার কতজন কত রকম থ্রেট রেগুলার মানে পাচ্ছেন সেগুলোর খবর তো হয়তো আমরা কেউ জানিও না। কিন্তু আমি কিন্তু আর একটা কথাও বলবো, এর সঙ্গে সঙ্গে পাশাপাশি ভীষণ রকমের একটা প্রতিবাদ এবং কণ্ঠ যেটাকে বলে জনগণের কণ্ঠ, সেটাও কিন্তু থেমে নেই ভারতবর্ষে, এবং এই জিনিসটা এতটাই স্ট্রং, এতটাই মানে ক্ষমতাবান এই জিনিসটা, এবং সেটা অবশ্যই হয়েছে নিউ মিডিয়ার জন্য। কোথাও কখনো কিছু যখন হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে হোক, সাংবাদিকদের কে ভয় দেখানো হোক, অথবা তাদের কোনো সাংবাদিক কোনো ঠিকঠাক কাজ করছেন না, নিজের ডিউটি ঠিকঠাক পালন করছেন না, সেগুলোও কিন্তু খুব বেশি দিন কেউ চেপে রাখতে পারছেন না। আপনারা এই খবরটা জানেন কিনা জানি না, কিছুদিন আগে ভারতবর্ষের একটি রাজ্যে এই নির্বাচন মানে হবে বলে মানে রুরাল স্তরে পঞ্চায়েত স্তরের নির্বাচন হবে বলে সেখানে সাংবাদিকদের উপর প্রচন্ড রকমের, এই যে গত সপ্তাহের ঘটনা, সাংবাদিকরা সেগুলো যখন গেছিলেন আর কি খবরগুলো দেখতে করার জন্য নিউজ সোর্স থেকে আনতে গেছিলেন, তো তাদের ওপর ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়, সেই প্রসঙ্গে যখন আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে বিভিন্ন যারা এনজিওতে যারা আছেন আর কাজ করেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট সবাই মিলে কথা বলছেন, সেখানে আরো একটা কথাও খুব প্রবলভাবে উঠে আসছে, সাংবাদিকদের নিজেদের ভূমিকা সাংবাদিকরা নিয়েছেন। আজকে সাংবাদিকরা এখানে ভারতবর্ষের অধিক মানে একটা বড় সংখ্যক সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, এরা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না, এবং এরা প্রশাসন থেকে শুরু করে বিরোধী পক্ষ এবং যারা বিভিন্ন রকমের ক্ষমতা সম্পন্ন জায়গায় আছেন এদেরকে নিজেরা সুযোগ করে দিয়েছেন, এনাদেরকে এনাদের জায়গাটাকে অন্তত যে অবস্থানটা সে আজকের অবস্থান এসে দাঁড়িয়েছে তাদের নিজেদের ভূমিকার জন্য। আপনারা সবাই নিশ্চয়ই জানেন ক্রোনি জার্নালিজম যে কথাটা, ক্রোনি সাংবাদিকতা, সেই জিনিসটা কিন্তু ভারতবর্ষে এবং পেইড নিউজ, ফেক নিউজ, এই যে টার্ম গুলো শব্দগুলো উঠে আসছে এগুলো কিন্তু সাংবাদিকতার জন্য খুব একটা সুলক্ষণ নয়।
ফ্রিডম অবশ্যই
আমরা যেমন বলবো, আমাদের নিজেদের ইন্ট্রোস্পেকশনটাও দরকার।
হ্যাঁ, যেমন আমরা বলতে পারি যে স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয়, আমরা অবাধে সবকিছু সরবরাহ হচ্ছে বলে যেটা মানে যাচাই বাছাই না করে যখন যার খুশি মনে হলো ছাপিয়ে দিলাম বা প্রচার করলাম সেটা ঠিক নয়, আর তেমনি আবার সেইটা যদি সত্যি খবর কেউ প্রকাশ করতে চান সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করাটাও ঠিক নয়।
আচ্ছা আমরা
লাইনে, হ্যাঁ মোশে ভট্টাচার্য আপনার কাছে আসছি আমি, আমাদের টেলিফোনে একজন আছেন, আমরা টেলিফোনটা নিয়ে নিই। হ্যালো,
হ্যাঁ ধন্যবাদ, আমি জঙ্গিপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে সবুজ বিশ্বাস বলছি।
কেমন আছেন?
আপনাদের আপনাদের আজকের এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ বর্তমান পরিপ্রেক্ষিতে, বর্তমান সময়ে, বিশেষ করে ভারতবর্ষের জন্য তো, আমাদের জন্য তো মনে হচ্ছে যে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ এই বিগত কয়েক কিছুদিন কয়েক মাস আগেই এক গৌরী লঙ্কেশ নামে এক সাংবাদিক হত্যার প্রতিবাদে গোটা ভারতবর্ষ জুড়ে তো এক ইয়ে হয়েছিল। কিন্তু তাছাড়া শুধু গৌরী লঙ্কেশই নন, এরকম কত গৌরী লঙ্কেশই আমাদের তথ্য সরকার বা কোন সংগঠনের গুপ্ত খবর প্রকাশ্যে আনলেই সেই রোষের পড়ছেন, তিনি খুন হচ্ছেন। তো সম্প্রতি এগুলো বাড়ছে, ভারতবর্ষে তো বাড়ছে,
একেবারে
সম্প্রতি, অন্তত মাসখানেক আগেও সরকারের পক্ষ থেকে, ভারতবর্ষে একটা তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকেও ভারতবর্ষে একটা বিবৃতি প্রকাশ করা হয়েছিল, যদি সরকারের সে খবর পছন্দ না হয়, অর্থটা এইরকমই দাঁড়ায়, তাহলে তার সে সংবাদপত্রে বা তার সাংবাদিকের তার লাইসেন্স বৈধতা বাতিল করে দেওয়া হবে। এখন কোনগুলো কোনগুলো সত্য খবর, কোনগুলো মিথ্যা খবর, সেটা সরকারই মনে হচ্ছে বিচার করবেন। এই দিক দিয়ে যদিও চাপে পড়ে সেটা সরকার পরের দিনই এটা উইথড্র করতে বাধ্য হয়েছেন, কিন্তু এটা কতদিন চলবে? সরকারের বিরুদ্ধে বললেই বা কোনো উগ্র জাতীয়তাবাদী সংগঠনের পক্ষে বললেই সেই ভয় দেখাবেন বা?
হ্যাঁ, সেটা নিয়েই আমাদের আলোচনা আজকে। আপনার বক্তব্য মানে আসলে খুব টাইমলি, যেটা বলবো আমরা যে এখন আমরা এটা নিয়েই তো আলোচনা করছি একেবারে।
আচ্ছা আর একজন শ্রোতাও আছেন, আমরা তার প্রশ্নটাও নিয়ে আসি। গোলাম মুর্তজা,
হ্যালো,
জি
হ্যালো,
হ্যাঁ বলুন।
জি আমি পঞ্চগড় থেকে ডালিম কুমার বলছিলাম।
জি ডালিম কুমার, কেমন আছেন বলুন, আপনি কি জানতে চান?
হ্যাঁ ভালো আছি, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে ভয়েস অফ আমেরিকা যে এরকম একটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার জন্য একটা ভয়ঙ্কর বিষয়, যে বিষয়টা নিয়ে তারা আলাপন বিষয়টাকে বেছে নিয়েছে।
ধন্যবাদ আপনাকে,
ভয়েস অফ আমেরিকা পরিবারকে ধন্যবাদ জানাই। তো প্রথমে আমি কিছু বলতে চাচ্ছি যে আমাদের দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশ, বাংলাদেশ এবং ভারতবর্ষে যে যে হারে গণমাধ্যমের উপর যে একটা যে স্বাধীনতা স্বাধীনতা খর্ব করার যে একটা যে খড়ক মানে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাতে যে শুধু মানে মানে বলা যায় যে শুধু যে গণমাধ্যমের উপরেই মানে খড়কটা চালানো হচ্ছে তা কিন্তু না, এটা কিন্তু সর্বসাধারণের বাক স্বাধীনতাটাকেও হস্তক্ষেপ করতেছে। যেমন কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের সরকার একটা আইন করেছিল যে 57 ধারা বা অন্যান্য ওটাকে বাদ দিয়ে অন্য একটা ধারা প্রবর্তন করছিল, কিন্তু আসলে ওটা নিয়েও কিন্তু আমাদের সন্দিহান আছে, আমাদের গণমাধ্যম কর্মীরা সেটা নিয়েও বিরুদ্ধাচরণ করেছিল, মানববন্ধন বা অন্যান্য কার্যক্রম করেছিল। তো আমার আপনাদের কাছে এটা প্রশ্ন যে মানে এই আমেরিকা বা অন্যান্য যে প্রভাবশালী দেশগুলো আছে, এটা কি মানে বাংলাদেশের এই যে গণমাধ্যমের উপর যে হস্তক্ষেপ, এগুলো বাক স্বাধীনতা রক্ষার নামে যে বিভিন্ন আইন করা হচ্ছে, এই এই আইনের ব্যাপারে তারা কি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না?
আন্তর্জাতিক কোন নিয়ম আছে কিনা সেটা জানতে চাচ্ছিলাম।
আচ্ছা আমরা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা শ্রোতাদের একবার মনে করে দিই যে আপনারা আজকে শুক্রবারের আলাপনের আলোচনা শুনছেন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। তো এই সবে প্রেস ফ্রিডমের উপরে কিছু রিপোর্ট বেরিয়েছে, তারই উপরে ভিত্তি করে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে প্যানেলে রয়েছেন ঢাকা থেকে জনাব গোলাম মুর্তজা এবং কলকাতা থেকে রয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মৌসুমী ভট্টাচার্য। আর আমরা আলোচনা করছি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। আপনারা যদি টেলিফোনে যোগাযোগ করতে চান সরাসরি ফোন করতে পারেন 2026193062, 2026193062। সেলিম,
এই যে দুজন শ্রোতা প্রশ্ন করলেন, সবুজ বিশ্বাস এবং ডালিম কুমার, গোলাম মুর্তজা বোধহয় মাঝখানে কিছু বলতে চাচ্ছিলেন।
আমি যে জায়গাটিতে বলতে চাচ্ছিলাম, ভারতের যে পর্যবেক্ষণটি আমরা দেখলাম তার প্রেক্ষিতে বাংলাদেশের কথা যদি একটু বলতে চাই, যে বাংলাদেশে যখন সংবাদকর্মী বা গণমাধ্যমের সঙ্গে কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদ কারো উপরে যখন এই 57 ধারার মতো আইনের প্রয়োগ হচ্ছে, প্রয়োগ হওয়ার প্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে যে ভারতের যে চিত্রটি আমরা দেখলাম বা জানলাম যে সেখানে তীব্র প্রতিবাদ হচ্ছে, এই জায়গাটিতে ঠিক প্রতিবাদের জায়গাটি কোন জায়গা থেকে হচ্ছে? বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যদি দেখি তাহলে প্রতিবাদ হচ্ছে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে, তীব্র প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশের দুর্ভাগ্য যে জায়গাটিতে যখন 57 ধারার মতো একটি আইন হয়ে যাচ্ছে, যখন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো একটি আইন হয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের যে গণমাধ্যমের যে নেতৃবৃন্দ আছেন, সাংবাদিকদের যে অনেকগুলো সংগঠন আছেন, তারা মৃদু কণ্ঠে কখনো কখনো এক ধরনের লোক দেখা প্রতিবাদে অংশ নিচ্ছেন বা প্রতিবাদ করছেন, কিন্তু একটি জোরালো প্রতিবাদ যে তাদের পক্ষ থেকে হওয়া দরকার সেই জায়গার প্রতিবাদটি এখানে বাংলাদেশে একেবারেই হচ্ছে না, এক নাম্বার। আরেকটি জায়গা থাকে, যখন সমাজে একটি অনাচারের ঘটনা ঘটে, মত প্রকাশের স্বাধীনতা যখন আটকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, যখন গণমাধ্যম কর্মীরা নিপীড়ন বা নির্যাতনের শিকার হন, তখন নাগরিক সমাজের একটি ভূমিকা থাকে, আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি। বাংলাদেশে এই জায়গাটিও অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমাদের নাগরিক সমাজ বলতে এখন প্রায় কোনো কিছু নাই, খুব অল্প দু একজন ছাড়া প্রায় সবাই যে সমস্ত ঘটনা ঘটে কোনো না কেউ কেউ অধিকাংশ চুপ থাকেন, কেউ কেউ ইনিয়ে বিনিয়ে এর পক্ষে একটা অবস্থান নিয়ে নেন, অর্থাৎ প্রতিবাদ যেটা হওয়া দরকার, প্রতিরোধ যেটা হওয়া দরকার, বাংলাদেশের প্রেক্ষিতে এই জায়গাগুলো হচ্ছে না। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, যে ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নাম তার একটি সাংবাদিকতার একটি ভুল রিপোর্ট তিনি প্রকাশ করেছিলেন, ভুল বলতে যাচাই না করে একটি রিপোর্ট তারা প্রকাশ করেছিলেন, সেটি তিনি আরেকটি অনুষ্ঠানে স্বীকার করেছিলেন, তার প্রেক্ষিতে আমরা দেখেছিলাম 80টিরও বেশি তার নামে সারা বাংলাদেশে মামলা হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এই মামলাগুলো তো হয়রানিমূলক মামলা। কিন্তু আমি যে জায়গাটিতে কথা বলতে চাইছিলাম, বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট যত মানুষ আছেন, যত লোক আছেন, যত সাংবাদিকদের সংগঠন আছেন, সেই সময়ে একজন সাংবাদিকের বা একজন সম্পাদকের উপরে যে নিপীড়ন চালানোর চেষ্টা করা হলো তার বিপক্ষে খুব জোরালো কোনো অবস্থান কাউকে নিতে দেখা গেল না। এই যে সাংবাদিকরা, যে তাদের সহকর্মীরা যখন নিপীড়নের শিকার হচ্ছেন তার বিরুদ্ধে অবস্থান নিতে পারছেন না, মূলত এই সাংবাদিকদের, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক সংগঠনগুলো এক ধরনের রাজনীতি দ্বারা প্রভাবিত হয়ে গেছেন, রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী তারা পরিচালিত হচ্ছেন, এবং সেই পরিচালিত হওয়ার কারণে একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারছেন না। সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে কিছুদিন আমরা মামলা আন্দোলন করেছি, কিছুদিন আমরা দাবি করেছি,
অনেক হৈ হৈ হলো, অনেক কিছুই হলো, তারপরে একেবারেই থেমে গেল,
একেবারেই থেমে গেল সেই আন্দোলনের, সেটি একটি গেল। আবার এখন যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটি হয়ে যাচ্ছে, যেটার প্রক্রিয়া চলছে, সম্পাদকীয় পরিষদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে, সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও আপত্তি জানানো হয়েছে, কিন্তু আপত্তির ধরনটা সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে যত জোরালো হওয়ার কথা তত জোরালো না হওয়ার কারণে আমরা আশঙ্কা করছি যে এই আইনটি শেষ পর্যন্ত গিয়ে দু একটি ধারা বাদ দিয়ে হয়ে যাবে, এবং সেটি 57 ধারার চেয়েও আরো ভয়াবহ একটি আইন হবে। যেমন ধরেন, বলা হচ্ছে 57 ধারা বাতিল হবে। এখন ডিজিটাল নিরাপত্তা আইনের দ্বিতীয় খসড়ায় দেখা গেছে যে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় যে মানহানির প্রসঙ্গ ছিল, মিথ্যা অশ্লীল সংবাদের প্রসঙ্গ ছিল, আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরকম প্রসঙ্গ ছিল, ধর্মীয় আঘাতের প্রসঙ্গ ছিল, এই বিষয়গুলো সবই ডিজিটাল নিরাপত্তা আইনের 19 এবং 20 নম্বর ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনি একদিকে বলছেন যে 57 ধারা আমি বাতিল করছি,
আবার আরেকটি আইন এনে সেটাকে কার্যকর করছেন,
সেটাতে নিয়ে আসা হচ্ছে। এই জায়গাতে এক ধরনের লুকোচুরির ব্যাপার চলছে, লুকোছাপার ব্যাপার চলছে, কিন্তু আমরা গণমাধ্যমের পক্ষ থেকে সেই প্রতিবাদটা করতে পারছি না। প্রতিবাদটা হচ্ছে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে অনেক অভিযোগ, সেখানে ফেক নিউজ থাকে, সেখানে অনেক প্রোপাগান্ডা থাকে, সবই সত্যি,
সব ধরনের নিউজ চলে আসে,
সবই থাকে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে প্রতিবাদটা আমরা দেখছি যে সেখানেই হচ্ছে। আপনি যদি সর্বশেষ কোটা বিরোধী আন্দোলনের কথা বলেন, কবি সুফিয়া কামাল হল থেকে 3 মেয়েকে রাতের আধারে বের করে দেওয়ার কথা বলেন, আমাদের গণমাধ্যম এই পুরো সংবাদের জায়গাটিতে এক ধরনের ফেল করেছে, তারা প্রকৃত সংবাদ সঠিক সময়ে সঠিক গুরুত্ব দিয়ে তুলে ধরতে পারেনি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এই সবকটি সংবাদ সব সময় কোনো না কোনো ভাবে সেটি তারা এখানে নিয়ে এসেছে। এটা সত্যি যে সেখানে কিছু অতিরঞ্জন ছিল, এটা সত্যি যে সেখানে কিছু প্রপাগান্ডা ছিল, সেখানে রক কাটেনি কিন্তু রক কাটার প্রসঙ্গ ছিল, মারা যায়নি কিন্তু মারা যাওয়ার প্রসঙ্গ ছিল, কিন্তু এই জায়গাগুলোতে আমাদের গণমাধ্যম ফেল করেছে। গণমাধ্যমের আত্মসমালোচনা এটি যে গণমাধ্যম যদি অনুসন্ধান করে সঠিক সংবাদ জানাতো তাহলে হয়তো এই প্রপাগান্ডা গুলো চলতো না।
আচ্ছা বেশ, আমি
এই জায়গাগুলোতে ফেল করেছি।
হ্যাঁ, আমাদের ফেসবুকে অনেকেই শুনছেন এবং তাদের যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছেন, যেমন শঙ্কর হালদার আছেন, আমির আলী, ফয়সাল আহমেদ শিপন, মাসুম বিল্লাহ মাজেদ, নীলিমা চৌধুরী, আহমেদ মনির।
মাসুম বিল্লাহ মাজেদ কিন্তু ইতিমধ্যেই
টেলিফোনে যোগাযোগ করেছেন,
লাইনে আছেন, দুজন লাইনে আছেন। মাসুদুর
রহমান, আহমেদ মনির, জি এম হাসান আর মাসুম বিল্লাহ তো এখন বোধহয় লাইনে আছেন, আমরা নিয়ে নিই। হ্যালো,
সালামু আলাইকুম।
সালামু আলাইকুম,
আমি মাসুম বিল্লাহ গাজীপুর থেকে বলছি, ভালো আছেন না?
হ্যাঁ ভালো, আপনি বলুন।
আমি আপনাদের এই আজকের আলোচনায় খুবই সন্তুষ্ট, সাংবাদিকদের নিয়ে আলোচনা করছেন, যেখানে সাংবাদিকরা বিভিন্ন বিশ্বের দেশের খবর নিয়ে সমালোচনা করেন, আলোচনা করেন, বিভিন্ন মানুষের সমস্যা তুলে ধরেন। আজকে সাংবাদিকদের নিয়ে যে একটা আলোচনা, এটা আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্যই একটা খুব ভালো উদ্যোগ। আপনাদেরকে সেই জন্য ভয়েস অফ আমেরিকাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি একজন গাজীপুরের স্থানীয় সংবাদকর্মী। সম্প্রতি আমি ডেরিসান থেকে চাকরিচ্যুত হয়েছি, বিনা কারণে আমাকে টার্মিনেট করা হয়েছে, কোনো কারণ ওখানে উল্লেখ করে নাই। আমি এখানে ভালো বেতন পাইতাম, কিন্তু এখন আমার চাকরি যাওয়ার পরে আর অন্য কোথাও চাকরি নিতে পারি নাই, এইভাবে সুযোগ পাই নাই। তারপর কি কারণে চাকরি থেকে আমাকে চাকরিচ্যুত করছে, ওই কারণটাও আমার টার্মিনেশন লেটারে ঠিক মতো উল্লেখ করে নাই।
আপনি প্রশ্ন করেননি?
প্রশ্ন করার সুযোগ নেই। বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের মতো একটি প্রতিষ্ঠান, এখানে সাংবাদিকদের চাকরি গেলে কি প্রশ্ন, কাকে প্রশ্ন করবো, ওইগুলো কি তো মনে নাই।
হ্যাঁ, সেটা অবশ্য, এটা অত্যন্ত দুঃখজনক। তবে আমি জানি না যে আপনি একজন সাংবাদিক এবং অন্য সাংবাদিকরা কোনো প্রতিবাদ, যেটা গোলাম মোর্তজা উনি এখনই বলছিলেন যে সাংবাদিকরা কিন্তু এই সব বিষয়ে খুব একটা সোচ্চার হন না সব সময়, এবং তাদের আরো বিরাট ভূমিকা নিয়ে
কারণ বললে ওনাদের ভিতরে গ্রুপিং,
সেইটাই, গ্রুপিংও আছে, আশঙ্কা আছে, এবং সবাই নিজের 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 মানে কি বলবো, নিজের মান সম্মান রক্ষা করে সরে যায় বা নিজের চাকরি বাঁচানোর জন্য সরে যায়, এরকম একটা কিছু হয়।
আরো একজন শ্রোতার প্রশ্ন নেই, তারপরে আসি
আলোচনায়।
মাসুম, আপনি একজন সাংবাদিক, আমরা দুঃখিত যে আপনার চাকরি গেছে, এবং আমি জানি না যে আপনাদের কর্তৃপক্ষ শুনছেন কিনা আমাদের এই অনুষ্ঠান, তারা অন্তত কারণটাকে এক্সপ্লেন করবেন, ব্যাখ্যা দেবেন, যদি কাউকে চাকরিচ্যুত করা হয় তার এটা অধিকার আছে, এবং অবশ্যই এখানে অন্যান্য বহু দেশে আছে, আমেরিকাতেও আছে, আপনি প্রশ্ন করতে পারেন। আপনাকে চাকরি হারাতে হলে কেন আপনি আর থাকতে পারবেন না সেই দায়িত্বে, সেটার একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে অন্তত আমরা মনে করি।
প্রশ্ন হলো কিভাবে সাংবাদিকতার ফ্রি এবং ফ্রিডম নিয়ে, যে মুক্তভাবে কিভাবে সাংবাদিকতা করা যায়, সেই বিষয়গুলো যদি এখানে আলোচনায় একটু তুলে ধরতেন তাহলে।
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আরেকজন শ্রোতা বলতে লাইনে আছে,
না লাইনটা কেটে গেছে,
কেটে গেছে। আচ্ছা,
আমরা মনে হয় এই প্রশ্ন নিয়ে,
হ্যাঁ
জি ডক্টর মৌসুমী বলুন।
আমার একটা, আমার ওনার কথা শুনে একটা জিনিস মনে হলো, মানে এটা খুবই দুঃখজনক ঘটনা, ওনার মানে চাকরি চলে গেছে এবং উনি সেটা নিয়ে জানতে চাইছেন। এই এই ঘটনা কিন্তু ভারতবর্ষেও হয়েছে, এবং সব থেকে অদ্ভুত ঘটনা, মানে বহু প্রতিষ্ঠিত কিছু সংবাদপত্র কোনো রকম কোনো তারা ব্যাখ্যা না দিয়েই একসঙ্গে খুব কম দিনের ভেতরে প্রচুর সাংবাদিককে তারা কিন্তু চাকরি থেকে বরখাস্ত করেছেন, এরকমও আছে। মানে এই একটা, কেন আমি এই প্রসঙ্গে বলছি, আজকে একজন সাংবাদিক, আমরা তো বলছি সাংবাদিকের দায়িত্ব নিয়ে কথা বলছি, অনেক কিছুই বলি, একজন সাংবাদিক নিজে কতটা নিরাপদ, ফ্রিডম অফ স্পিচ নিয়ে যে কাজ করবে, যে নিজের তার নিজের ভবিষ্যৎ এবং তার নিজের চাকরির ক্ষেত্রটা কতটা নিরাপদ, সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। আজকে আমাদের যেটা আমরা বলছিলাম যে ইনফরমেশন অ্যাক্টের যে 66 এ যে ধারা, যেটা নিয়ে আপনাদের, যেটা 57 ধারা শুনে আমার যেটা মনে হচ্ছিল, যেটা নিয়ে আমাদের অনেক এখানে অনেক রকম হইচই হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, তারপর এখন আস্তে আস্তে সেটা অ্যামেন্ডমেন্টের দিকেও গেছে, কিন্তু এটাতে যে শুধু একজন সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন শুধু তা কিন্তু নয়, অনেক সাধারণ মানুষও হয়েছেন। আবার সাংবাদিকদের কথা যদি আমরা বলি, যেটা আমি আমার আগের বার বলছিলাম, যে তাদের নিজেদের দায়িত্ব, আবার তাদের প্রতি দায়িত্বটাও কিন্তু সমানভাবে রাষ্ট্রের থাকা উচিত, রাষ্ট্র এবং যেটাকে আমরা সোসাইটি বলছি আর কি, সবকিছুই কিন্তু ইন্টারলিঙ্কড। এবং আরেকটা জিনিস এখন যেটা ভীষণ রকম ভারতবর্ষে আমি দেখছি, বাংলাদেশেও দেখি, মানে বিভিন্ন সাউথ এশিয়ার অন্যান্য কাগজেও, হেট স্পিচ বলে যে টার্মটা আমরা এখন দেখি, হেট স্পিচ, এই হেট স্পিচটা ডিফাইন করবে কে?
শুধু গণমাধ্যমের উপর না, সারা মানে দেশের গোটা জনগণই এখন এই 57 ধারার অন্তর্ভুক্ত মানে কোনো না কোনো ভাবে হয়ে যাচ্ছে আমরা দেখছি।
যেমন ভারত থেকে একজন লিখছেন যে ভারতে কিন্তু সাংবাদিকদের মতামত প্রকাশের স্বাধীনতা সেরকম নেই, সংবিধানে কিছু অন্তর্ভুক্ত নেই। এবং জি এম হাসান তিনি বলছেন যে গোলাম মোর্তাজা যে ব্যাখ্যা দিলেন সেটা সময় উপযোগী আলোচনাতে তার বক্তব্য খুব ভালো লাগলো, এবং আপনারা যে আলোচনা করছেন সেগুলো আর কি
আমাদের হাতে
দুজনের বক্তব্য আমাদের।
কিন্তু আমার কাছে দুটো জিনিস শোনানোর আছে, একটা হচ্ছে যে এই ফ্রিডম হাউস এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার কিসের ভিত্তিতে এই রিপোর্টটি তৈরি করেছে, তাদের দুজনের দুটো ছোট করে মন্তব্য শোনাবো, আর একজন শ্রোতা লাইনে আছেন।
আচ্ছা ঠিক আছে, আমরা মন্তব্যগুলো শুনি।
দীপক চক্রবর্তীকে আগে নেই,
না মন্তব্য শুনেনি কি বলেছে দুজন।
রিপোর্টার্স উইদাউট বর্ডার এবং ফ্রিডম হাউজের দুজন কর্মকর্তা ওয়াশিংটন বেস, সারা রেপুচি এবং মার্কো ইউএন, এই দুজনের একটার পর একটা মন্তব্য আমি শোনাই।
The hatred of journalism is increasingly threatening democracies around the world, and political leaders in democracies but also in authoritarian regimes are attempting to export their vision of journalism in other countries where it may have been better protected in the past.
দুজন আসলে একটার পর একটা কথা বলছিলেন দুজনই, সারা রেপুচি এবং মার্কো ইভেন, একজন হচ্ছেন ফ্রিডম হাউজের আর একজন হচ্ছেন রিপোর্টার্স উইদাউট বর্ডারের কর্মকর্তা ওয়াশিংটন বেসড। তারা হ্যাঁ এই মানে আরো একজনের মন্তব্য শোনাই।
The United States is the one that we're watching most closely. It's a country that has huge importance as a model for press freedom for other countries around the world, and it's a country where Trump's attacks on the press have been pretty consistent and of great concern.
তো অবনতি ঘটছে এবং যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকে, কারণ এটা একটি আদর্শ স্বরূপ অন্যান্য দেশের জন্য, সেখানেও কিন্তু অবনতি হয়েছে। তো সেলিম, আমাদের একদিন শ্রোতা আছে, আমার চট করে নিয়ে নিই, 4 মিনিটের বেশি সময় নেই।
জি দীপক চক্রবর্তী।
হ্যালো
হ্যালো আপু, হ্যালো আপু, নমস্কার।
নমস্কার, বলুন আপনার বক্তব্য জলদি, আমাদের হাতে কিন্তু সময় নেই।
সময় একবারে খুব সংকীর্ণ, তাই আমি সেলিম ভাই এবং ওকে আপুকে আপনার নমস্কার জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি ছোট্ট করে মতামত করবো, যেহেতু আমাদের সময় খুব একবার সংকীর্ণ। আমি আমাদের যে সাংবাদিক যে আমাদের মিডিয়াটা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ মিডিয়া। কেন আমি বলবো, যখন কোনো আমাদের মন্ত্রী মিনিস্টার আসে, সেখানে কোনো আমাদের সাংবাদিক ভাইগুলো ভিড় করে থাকে তাদের ছবি করার জন্য এবং মিডিয়াতে দেখার জন্য। আজকে আমাদের পঞ্চগড় আসলে একজন, তাদেরকে আমরা সারা বিশ্বে আমাদের মিডিয়াতে দেখাতে পারতেছি। এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা যায় যে সাংবাদিকের প্রতি যে অত্যাচার, তাদের প্রতি যে মানে যে অনেক ধরনের যে হামলা করে থাকে, এটা কিন্তু মোটেই কাম্য নয়। আমি যেটা আমার ক্ষেত্রে যেটা মনে করে থাকি আর কি, সাংবাদিক আমি মনে করি প্রকৃতির বন্ধু, কারণ আমাদের দেশের কথা ভাবে, মানুষের কথা ভাবে, এই প্রান্ত থেকে আমাদেরকে মানুষের তথ্যগুলো জানান। আমাদের মোটে এই সাংবাদিকের পেশাটা, এই পেশাটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেমন অনেক জনে যে মিডিয়ার সাথে কাজ করে থাকে, তার মানে চিন্তা ভাবনাটা কিরকম, এনারা যে বলে থাকে আমাদের এই যে পেশাটা ঝুঁকিপূর্ণ, তাদের এই বিষয় নিয়ে একটু।
আচ্ছা আমরা শেষ 2 মিনিট বক্তব্য শুনি, প্রথমে গোলাম মোর্তজা, আচ্ছা ডক্টর মৌসুমী ভট্টাচার্যই, যে সাংবাদিকদের স্বার্থ রক্ষার কি আইন আছে, নির্যাতনের আইন তো নানান রকম আমরা শুনলাম আপনাদের কাছে।
আমাদের এখানে যে আইনগুলো একজন সাধারণ মানে ভারতবাসী যে সুযোগ সুবিধা ভোগ করেন, এখানে সাংবাদিকরাও যে করেন না তা নয়, সেই রকমই করেন, কিন্তু আলাদা করে সত্যি কথা বলতে কি সেরকম ভাবে একজন সাংবাদিককে রক্ষা করার মতো যে বিশেষ আইন, মানে আমাদের একটা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাক্ট আছে এবং তাদের বাকি মানে অন্য অনেক কিছু হয়তো আছে, কিন্তু বিশেষভাবে সাংবাদিক সুলভ যে আইন সেটা যে খুব একটা আছে
না, ভারতীয় সংবিধান অনুযায়ী গণমাধ্যমের অতিরিক্ত কোন স্বাধীনতা নেই, জয়ন্ত মন্ত্রী লিখছেন ভারত থেকে,
সাংবাদিক বান্ধব কোন আইন নেই এরকম,
সেটাই।
আচ্ছা,
একজন সাধারণ নাগরিক যে সুবিধা পান একজন সাংবাদিকও সেটা পেতে পারেন আর কি, ওনার নিজের সুরক্ষার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি তাড়াতাড়ি, হ্যাঁ
বলুন বলুন।
ঠিক আছে,
না বলুন,
যে ভারতবর্ষে জনগণের একটা ব্যাপার, অন্তত কিছু সংখ্যক জনগণও কিন্তু আছে যারা দিবারাত্র কিন্তু নজর রাখছেন সোসাইটি এবং অ্যাডমিনিস্ট্রেশনের উপর, যেটা কিন্তু আমরা রেগুলার দেখতে পারি, এবং যেটা যিনি গোলাম মুর্তজা বললেন এই একটা বিষয় কিন্তু এখনো জাগ্রত রয়েছে, বিশেষ করে যুব সমাজের কাছ থেকে আমরা এটা এই ধরনের মানে আশা খুব পাই আর
খুবই আশা। গোলাম মুর্তজা আপনি বলেন সংক্ষেপে।
না, নিরাপত্তার জন্য আসলে ওই অর্থে বাংলাদেশেও সাংবাদিকদের জন্য তেমন কিছু নাই, সংবিধান আমাদেরকে নিশ্চিত করেছে যে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে, কিন্তু আমাদের যে আইনগুলো হচ্ছে 57 ধারা বা ডিজিটাল নিরাপত্তা আইন, সেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এক নম্বর। আর দুই নম্বর, বাংলাদেশের যেটা কথা বলে আমি শেষ করি, বাংলাদেশে যেটা ঘটে যাচ্ছে 57 ধারা বা ডিজিটাল নিরাপত্তা আইন বা এই ধরনের কারণে বাংলাদেশের গণমাধ্যমে কর্মীদের সেলফ সেন্সরশিপ বা নিজস্ব সেন্সরশিপের একটা তীব্রতা ভেতরে ঢুকে যাচ্ছে, এবং তার কারণে এক ধরনের আতঙ্ক নিয়ে কাজ করতে, আমরা যারা কথা বলছি, আমরা যারা লিখছি, তারা হয়তো অনেক কথা এখনো বলছি, অনেক কথা এখনো লিখছি, কিন্তু ভেতরে একটা ভয় থাকছে, যারা লিখছেন যারা বলছেন ভয় এবং আতঙ্ক নিয়ে লিখছেন।
এবং অনেকের অভিযোগ যে অনেকে কিন্তু একটি দলীয় মানে করণ হয় এবং সেখানে সাংবাদিকরা তার অন্তর্ভুক্ত হয়ে যান, জাফরুল হাসান সেই কথাই লিখেছেন, জি এম হাসান লিখছেন যে এই
আলোচনা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা গণমাধ্যমের,
রাজনৈতিক দলে জড়িয়ে পড়ে,
দলের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে আমাদের গণমাধ্যম নেতৃবৃন্দ বা গণমাধ্যমের যে সংগঠনগুলো আছে তারা একাকার হয়ে গেছেন, এটা আগেও ছিল, এখন এটা আরো বেড়েছে।
বেশ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, গোলাম মুর্তজা বা ডক্টর মৌসুমী ভট্টাচার্য, আজকে আমাদের আলোচনা শেষ করতে হয়। সেলিম,
হ্যাঁ, আশা করি আমাদের আজকে আলোচনা থেকে আপনারা যারা শুনছেন তারা উপকৃত হয়েছে, সাংবাদিক যারা শুনছেন, গণমাধ্যম প্রতিষ্ঠান যারা শুনছেন, সবাই উপকৃত হবেন, আপনাদের
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
দুই কোরিয়ার মধ্যে শুক্রবার সকালে শীর্ষ বৈঠক শুরু হয়েছে এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন 60 বছরেরও ওপরে চিহ্নিত সামরিক সেনামুক্ত এলাকা পার হয়ে ঐতিহাসিক এক পদক্ষেপ রচনা করেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন বলেন, আজ চেয়ারম্যান কিম জং উন এবং আমি নিশ্চিতভাবে এই উপলব্ধিতে উপনীত হয়েছি যে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণভাবে পরমাণুমুক্ত করাই হচ্ছে আমাদের অভিন্ন লক্ষ্য। উত্তর কোরিয়ার নেতা মুন বলেন, অতীতে যদিও আমরা অনেক সমঝোতা চুক্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছি, এবার আমরা যখন হাতে হাত রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি তখন আমরা আশা করছি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারব। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আজ শুক্রবার হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একদিনের এক বৈঠকে মিলিত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রনের তিন দিনের যুক্তরাষ্ট্র সফরের পরপরই জার্মান চ্যান্সেলর আমেরিকা সফর করেন। ইরানের মধ্যকার পরমাণু চুক্তি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বেরিয়ে যেতে না আসেন তারই যৌথ প্রচেষ্টা হিসেবে ওই দুই নেতার ওয়াশিংটন সফরকে দেখা হচ্ছে। ট্রাম্প ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপরে যে শুল্ক বসাতে যাচ্ছেন তা থেকে ইইউ সদস্যভুক্ত দেশগুলোকে স্থায়ীভাবে বাদ দেওয়ার বিষয়টিও তাদের এই বৈঠকে অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ার সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত গ্লোবাল সামিট অফ ওমেন এর নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গ্লোবাল ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। বর্তমানে চীন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারত চীন সম্পর্ক দৃঢ় করার ওপরে জোর দিলেন। দুজনই আজ চীনের ওয়াং শহরে দুদিন ব্যাপী এই অঘোষিত শীর্ষ বৈঠকে মিলিত হন। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর নিয়োগ নিশ্চিত হবার কয়েক ঘণ্টার মধ্যেই আজ শুক্রবার তিনি ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা হন। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও নেটো মিত্রজোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি নেটোর সেক্রেটারি জেনারেল স্টোলটেনবার্গকে বলেন, আমি সরাসরি বিমানে উঠেছি এবং এখান থেকে সোজা ব্রাসেলসে এসে পৌঁছেছি। নাইজেরিয়ার রাজধানী আবুজায় জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে বিক্ষোভ শুরু হয়েছে।
এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লিনাস রিমকাস, ফেসবুক লাইভে সহায়তা করেছেন তাহিদুল ইসলাম। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.